الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله درود پاکের অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। কিবলা শেখ তরিকাত আমিরে আহলে সুন্নাত দামাত বরকাতুন আলিয়া তার বিশ্ববিখ্যাত কিতাব ফয়জানে সুন্নাতের মধ্যে নকল করেছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনুষ্ঠান রমজান ও আমাদের স্বাস্থ্য নিয়ে আরো একবার উপস্থিত হয়েছি। আপনারা যে যেখানে বসে অনুষ্ঠান দেখছেন সকলকে জানাই স্বাগতম। এই অনুষ্ঠানের মধ্যে আমরা অবগত রয়েছেন যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি যাতে আমাদের স্বাস্থ্য সচেতনতা বাড়ে এবং এক একটি রোগ সম্পর্কে আমরা জেনে থাকি। আজকেরও একটি রোগ সম্পর্কে আমরা জানব, কিন্তু আমাদের সাথে থাকতে হবে এবং গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে আর ভালো ভালো নিয়ত সহকারে আমাদের এই অনুষ্ঠান দেখতে হবে। ভালো নিয়ত আমরা কি করব, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে আমরা অনুষ্ঠান দেখব ইনশাআল্লাহ তাআলা। শিক্ষণীয় মাদানী ফুলগুলো নিয়ে শিখব এবং অন্যের নিকট পৌঁছানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আর শুরুতেই আমরা যেহেতু প্রত্যেক অনুষ্ঠানেই জানিয়ে দেই যে আজকের বিষয় আমরা কি হবে, তো গত অনুষ্ঠান আমরা জেনেছিলাম যে আমরা আজকে ইনশাআল্লাহ তাআলা সাহারি এর খাবার কি হবে, সাহারির খাবার সম্পর্কে আজকে আমরা ইনশাআল্লাহ শুনব। আমাদের সাথে ডক্টর সাহেবও থাকবেন ইনশাআল্লাহ। আসুন, আমরা আজকের ওই স্টুডিওতে আমাদের ডক্টর সাহেব রয়েছেন ইব্রাহিম মাসুমিল্লাহ সাহেব, আমরা ওনার দিকে যাব। কিন্তু শুরুতেই একটু ব্যাপারটা নিয়ে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে চাই, সেটা হচ্ছে সাহারির যে গুরুত্ব রয়েছে। আমরা যারাই রোজা রাখবো, রোজা রাখার আগে আমরা সাহারি খেয়ে থাকি। এই সাহারি খাওয়ার পিছনে কিন্তু অনেকগুলো কারণ রয়েছে। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুন আলিয়া ফয়জানে রমজানের মধ্যে উল্লেখ করেছেন, সাহারি খাওয়ার অনেকগুলো ঘটনা উল্লেখ করেছেন, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনটি মহান বাণী উল্লেখ করেছেন। ইবনে মাজাহ শরীফ দ্বিতীয় খণ্ড 321 নম্বর পৃষ্ঠা থেকে হাদিসে পাক নকল করেছেন যে রোজা রাখার জন্য সাহারি খেয়ে শক্তি অর্জন করো আর দিনে অর্থাৎ দুপুরে আরাম অর্থাৎ কাইলুলা করে রাতে ইবাদতের জন্য শক্তি অর্জন করো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, সুবহানাল্লাহ। এরপরে মুজামুল কাবীরের মধ্যে উল্লেখ করেছেন যে তিন ব্যক্তি যতটুকু খাবে তাদের কোনো হিসাব হবে না, সুবহানাল্লাহ, এ শর্তে যে খাদ্য যদি হালাল হয়। নাম্বার এক, রোজাদারের ইফতারের সময়। নাম্বার দুই, সাহারি আহারকারী। নাম্বার তিন, মুজাহিদ, যে আল্লাহ তাআলার পথে ইসলামী রাষ্ট্রের সীমান্ত রক্ষীর কাজ করে, সুবহানাল্লাহ বিহামদি। তো এই সাহারি খাওয়া অনেক ফজিলত অনেক গুরুত্ব রয়েছে। আমরা যারা সাহারি খাই, খাওয়ার পরিমাণ কি হতে পারে এবং কিভাবে খাবো, এর কি ধরনের ই রয়েছে, শুরুতেই আমরা ডক্টর সাহেবের কাছে যাব যে সাহারি আমরা খাই ডক্টর সাহেব, কিন্তু এর গুরুত্ব কি রয়েছে মেডিকেল টার্মে, আমরা এর গুরুত্ব কিভাবে। আমরা তো এমনিতে যারা সাহারি করে ফেলি, রোজা রাখবো, খানা না খেলে আমাদের রোজা কিভাবে রাখবো, পেট খালি থাকবে, সারাদিন কষ্ট হবে, ওই নিয়তে কিন্তু আমরা সাহারিটা খেয়ে থাকি। কিন্তু মেডিকেল টার্মে এর ব্যাখ্যা কি রয়েছে, খেলে কি উপকার রয়েছে, না খেলে মানে ক্ষতিকর কি দিক রয়েছে, এর গুরুত্ব অর্থাৎ টোটালি এই সাহারি আমরা কেন খাবো, মেডিকেল টার্ম কি বলে।
জি, চমৎকার একটি বিষয় নিয়ে আলোচনা করছেন এবং একটা বিষয় কথা বলার জন্য আমার কাছে আমন্ত্রণ জানিয়েছেন, ধন্যবাদ সম্মানিত উপস্থাপক এবং মাদানী চ্যানেলের সম্মানিত দর্শকবৃন্দ, সবাইকে আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে আমার আজকের আলোচনা শুরু করছি। তো বাপুজি, আপনি আমাকে যে প্রশ্নটি করেছেন সাহারি খাওয়ার গুরুত্ব এই বিষয়ে আলোচনা করার জন্য, তো আপনি শরীয়তের দৃষ্টি এবং মেডিকেল সায়েন্সের দৃষ্টি, চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টি এবং শরীয়তের উভয় দৃষ্টিকোণ থেকে যদি আমি বিষয়টিকে আলোচনা করতে যাই, তাহলে দেখা যাবে দুটো শাস্ত্রেই এই সেহরির অত্যন্ত গুরুত্ব রয়েছে।
জি,
এখন এই সেহরিটা কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস অনুযায়ী আপনার সেহরি এবং ইফতার এই দুইয়ের মধ্যে হচ্ছে রমজানের সীমাবদ্ধতা।
জি,
এই রমজানের সীমানা হচ্ছে সেহরি এবং ইফতার, অর্থাৎ জি জি আল্লাহ রাসূল হাদিস অনুযায়ী সেহরিতে বরকতময় খাবার বলা হয়েছে। আর সেহরিতে মূলত আমি কেন নিচ্ছি, আমি যে সারাটা দিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার এবং অশ্লীলতা থেকে মুক্ত রাখবো
নিজেকে।
এই যে রাখার এই যে সংযমের যে সেলফ কন্ট্রোলের জন্য আমার শরীরে কিছু এনার্জির অবশ্যই প্রয়োজন হয়, আমরা এটিপি বলি, যেটাকে বলা হয়। এটিপি প্রোডাকশন হওয়ার জন্য আপনার শরীরে অবশ্যই এটিপি মিন্স হচ্ছে এনার্জি, আমরা এনার্জিটাকে মেডিকেল আপনার চিকিৎসা বিজ্ঞানে আমরা এটিপি বলে থাকি। তো এখন এটিপি প্রোডাকশন হওয়ার জন্য আপনার শরীরে কিছু গ্লুকোজের প্রয়োজন হয়, আপনার শরীরে কিছু লিপিডের প্রয়োজন হয়, আপনার শরীরে কিছু কার্বোহাইড্রেটের প্রয়োজন হয়, কিছু অ্যামাইনো অ্যাসিডের প্রয়োজন হয়। তো এই অ্যামাইনো অ্যাসিড, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, যে এলিমেন্টস গুলো আছে খাবারের মৌলিক উপাদান, এই উপাদানগুলা আমরা সেহরির মাধ্যমে পেয়ে থাকি। অর্থাৎ আমরা সেহরিতে সাধারণত খাবার খাই, এই খাবারগুলোই আমার সারাটা দিন আমার যে লাইফটা লিড করার জন্য, সারাটা দিন আমার জীবনটাকে স্বাভাবিক রাখার জন্য, জীবন প্রক্রিয়াটাকে স্বাভাবিক রাখার জন্য,
কর্মক্ষম রাখার জন্য
আসলে স্বাভাবিক মানুষ যেভাবে চলাফেরা করে সেই অবস্থায় আমাকে ভারসাম্যপূর্ণ একটা জীবন ধারণের জন্য আমার যে এনার্জিটা প্রয়োজন সেই এনার্জিটা আমরা মূলত এই সেহরি থেকে অর্জন করি। এটা কিভাবে করি? আমি খাবারটা গ্রহণ করব, আমরা একটা স্বাস্থ্যসম্মত খাবার পরে আলোচনা করব কি খাওয়া যায় সেটা পরে আলোচনা করছি। সেহরিটা যখন আমি স্বাস্থ্যসম্মত গ্রহণ করলাম, গ্রহণ করার পরে এই সেহরিটা আমার শরীরে ডাইজেশন হলো, অ্যাবজর্পশন হলো, অ্যাবজর্পশন হওয়ার পরে রক্তের মাধ্যমে সে বিভিন্ন ধরনের প্রক্রিয়ার মাধ্যমে আমার বডির লিভারে যায়, সে আবার কিছু স্টোরেজ থাকে, আর কিছু ব্লাডের মাধ্যমে নিউট্রিয়েন্ট চলে যায়। ব্লাডের নিউট্রিয়েন্ট গুলা যখন খরচ হয়ে যায় তখন আবার লিভার থেকে সে আবার খাবারটা টানে। যখন আমি রোজা অবস্থায় থাকি আমার শরীরে যখনই এনার্জির প্রয়োজন হয় তখন লাইকোলাইসিস, কার্বোহাইড্রেট গ্লাইকোলাইসিস বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আমার শরীরে আবার সেই লিভার থেকে এই খাবারগুলো আমার সেহরির খাবারগুলো নিয়ে থাকে। এইভাবে করি সেহরি আমাকে একটা ভারসাম্যপূর্ণ জীবন ধারণের সহযোগিতা করে,
শক্তি যোগায়, রোজা রাখার ক্ষমতাটাও
আমরা সার্বিক যে সামর্থ্য, যেটা শারীরিক সামর্থ্য, সক্ষমতা, এবাদত বন্দী করার জন্য, ক্রন্তালাবাদ করার জন্য আমার যে এনার্জি গুলো লাগে, বা স্বাভাবিক আমার যে কাজ জীবন ধারণের যে কাজগুলো আমি করে থাকি সেই কাজগুলোর জন্য যে এনার্জি লাগে, এনার্জি গুলো আমি মূলত সেরি থেকে পেয়ে থাকি।
আচ্ছা জি, কিন্তু মূলত আরেকটা জিনিস কিন্তু এখানে রয়েছে, দর্শক শেয়ার করবো, সেটা হচ্ছে যে আমরা সাহারি খেলাম, খাওয়ার পর থেকে দীর্ঘ সময় কিন্তু আমরা না খেয়ে আছি, ক্ষুধার্ত রয়েছি। এখান থেকে কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে, আমির সুন্নাহ দামত বরকাতুন আলিয়াও লিখেছেন, সারমর্ম আরজ করছি, যে যারা ক্ষুধার্ত থাকে, যারা গরিব শ্রেণীর মানুষ, যারা দুবেলা ঠিক মতো খেতে পারে না, তাদের যে কষ্টটা সে কষ্টটাও কিন্তু আমাদের
একটু অনুভব
হয়, কিন্তু
অবশ্যই এটা কিন্তু রমজানের একটা উত্তম শিক্ষা,
উত্তম শিক্ষা কিন্তু এই শিক্ষাটাও আমরা পাবো। পাশাপাশি সাহারি আমরা খাবো নিজের শারীরিক শক্তি অর্জনের উদ্দেশ্যে, এই জন্য খাবো যে এই শক্তি দ্বারা আমরা রোজা রাখবো, আল্লাহর ইবাদত করবো, তারাবি নামাজ আদায় করবো, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, পাঁচাক্ত নামাজ আদায় করবো, নফল ইবাদত সমূহ, ইশরাক, তাস, তাওয়াবিন, এই নামাজগুলো আদায় করবো, তাহাজ্জুদের নামাজ আদায় করবো। এই সকল নিয়ত যখন আপনার সাহারি খাওয়ার আগে হয়ে যাবে তাহলে এই খাবার খাওয়াটাও এক প্রকারের সওয়াব হবে। এমনিতে আমরা খেলাম কিন্তু সওয়াব পেলাম না, কিন্তু খাওয়ার আগে যদি আমরা ভালো ভালো নিয়ত করে নিই তাহলে খাবারের মাধ্যমে আমরা সওয়াব পাবো, সাহারি খাওয়ার যে সওয়াব রয়েছে সে সওয়াবটাও আমরা পাবো ইনশাআল্লাহ
তাআলা। জি বাবুজি, আপনার সাথে আমি একটা বিষয় কিছু অ্যাড করব, এখানে যোগ করব, তা হচ্ছে এই যে সেহরি আমরা খাচ্ছি, কিছুক্ষণ আগে যে আলোচনা করেছিলাম এটা হচ্ছে একটা সুস্থ স্বাভাবিক মানুষের জন্য। অনেক সময় দেখা যায় আমাদের অনেক অসুস্থ মানুষ থাকেন, বিশেষ করে যারা ডায়াবেটিস আক্রান্ত, তাদের খাওয়ার বিষয়ে খুব সাবধানতা অবলম্বন করতে হয়,
তাটা মানে খাবার সাবধানতা
অবলম্বন করতে হয়।
আমরা জানবো এই ব্যাপারে জানবো ইনশাআল্লাহ, তারা যারা ডায়াবেটিস রোগী রয়েছেন, অন্যান্য রোগী রয়েছেন, ব্লাড প্রেশার যারা রোগী রয়েছেন, অন্যান্য রোগে যারা ভুগছেন, লাংস, আলসার, অন্যান্য সমস্যা, তাদের খাদ্য অভ্যাসটা কি হতে পারে সাহেরি আমরা জানবো ইনশাআল্লাহ। এর আগে জানবো যে না খেলে কি অসুবিধা হতে পারে।
জি, না খেলে যে অসুবিধাটা হতে পারে, যে না খেলে সবচেয়ে বড় যে অসুবিধাটা হয়, বিশেষ করে আপনি শারীরিকভাবে দুর্বল হয়ে যেতে পারেন। যখন আপনি শারীরিকভাবে দুর্বল হয়ে যেতে পারেন, আপনি রোজাটা রাখছেন আল্লাহর ইবাদতটা করার জন্যই আপনি রাখছেন, এখন কোনো কারণে যদি আপনি হাইপোগ্লাইসেমিক হয়ে যান, সেরি না খাওয়ার ফলে আপনি হাইপোগ্লাইসেমিয়াতে পড়ে গেছেন, বিশেষ করে যারা ডায়াবেটিস রোগী এদের এটা হতে পারে, নন ডায়াবেটিক পেশেন্টদের এই সমস্যাটা হতে পারে,
দুর্বলতা বেশি চলে আসে,
অনেক বেশি দুর্বলতা, এমন হয়তো এমন একটা মেডিকেল ইমার্জেন্সি হয়ে গেছে যে অবস্থা আপনাকে রোজাটা ভাঙতে হচ্ছে, এরকম হতে পারে।
সেজন্য আমাকে সাহারি খেতে হবে,
সর্বপ্রথম হচ্ছে আপনার ইবাদতটাকে সেভ করার জন্য আপনাকে সাহারি খেতে হবে।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, খুব সুন্দর কথা বলেছেন। সাহারি না খেলে আমরা দুর্বলতা অনুভব করতে পারি এবং দুর্বলতা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যেভাবে করে সওমে বিসাল বলা হয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের পর দিন রোজা রাখতেন, সেহরি নেই, ইফতারি নেই, বাস রোজা রাখতেন, সওমে বিসাল বলা হয়। তো সাহাবাই কিরাম আলাইহিম রিদওয়ানগণ দেখে তারাও শুরু করে দিলেন সওমে বিসাল, তারাও এভাবে করে, কেননা সাহাবাই কিরাম আলাইহিম রিদওয়ানগণ এমন ভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ করতেন যে কিভাবে হাঁটছেন, কিভাবে খাবার গ্রহণ করছেন, কিভাবে তিনি কথা বলছেন, কিভাবে কাজকর্ম করছেন, কিভাবে নামাজ আদায় করছেন, কোন কাজ করছেন, কিভাবে জামা পরিধান করছেন, প্রত্যেকটি কাজ সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানগণ ফলো করতেন, ফলো করে করে কাজ করতেন। যখন দেখতেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখছেন, সাহাবাই কেরাম রোজা রেখে নিলেন, তখন কিছু সাহাবাই কেরামগণ খুব দুর্বলতা অনুভব করলেন, এমন দুর্বলতা যে তারা নামাজ পড়তে আসতে পারেন না, ঘর থেকে বের হতে পারেন না, যখন সে দাঁড় হতে চায়, খাড়া হতে চান, তখন পড়ে যায়, তো দাঁড়াতে পারছেন না। তো তেমনি যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনা জানতে পারলেন যে সাহাবাই কেরামগণ এই কাজ করছেন, তারাও আমার মতো করে রোজা রাখছেন, তখন তিনি বললেন, তোমাদের মধ্যে কে আছো আমার মতো? তোমাদের মধ্যে কে আছো আমার মতো? আমাকে আল্লাহ তাআলা যেভাবে খাবার প্রদান করে থাকেন, তোমাদের তো সেভাবে প্রদান করা হয় না। তখন সাহাবাই কেরাম আলী রাদিয়াল্লাহু আনহু থামলেন এবং রোজা রাখা বন্ধ করলেন। এই সওমে বিসাল সম্পর্কে এখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা কথাও আমরা প্রকাশ পাই এখানে, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কে আছো আমার মতো, অর্থাৎ আমরা কেউই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো নই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আল্লাহ তাআলার প্রেরিত নবী, রাসূল, বন্ধু, হাবিব, হাবিবুল্লাহ, আল্লাহ তাআলার নূর। তো সেজন্য তার মতো আমরা কেউই হতে পারবো না, সাহাবাই কেরামগণ হতে পারেননি, আমরাও হতে পারবো না। তাই সাহারি আমরা গ্রহণ করবো অবশ্যই এবং নিজের শারীরিক শক্তি অর্জনের উদ্দেশ্যে।
চমৎকার আলোচনা করছিলেন যে বিষয়টা একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, যে আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শক্তি বা সামর্থ্য বা ওনার ইবাদতের যে কাইফিয়ত ছিল,
যে
এইটা এগুলো কোনোভাবে আমাদের মতো একজন সাধারণ মানুষ হিসেবে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো কোনোভাবেই পারি না। এখন আমরা যদি যে সমস্যাটা হয়েছে আমি এখন আলোচনা যেটা একটু করতে যাচ্ছিলাম, তা হচ্ছে আমি দর্শক বৃন্দ একটু দৃষ্টি আকর্ষণ করবো এই বিষয়ে, তাহলে এখন দেখা যায় আমাদের সেহরি পার্টি শুরু হয়েছে। আপনি বিষয়টা খেয়াল করছেন কিনা, গত দুই তিন বছর যাবত দেখছি বিভিন্ন রেস্টুরেন্টে আমাদের সময় মধ্যে সেহরি পার্টি শুরু হয়ে যাচ্ছে। তো এখন অ্যাকচুয়ালি যে সমস্যাটা, সেহরি আর সেহরি পার্টি দুটোর মধ্যে বিশাল একটা ডিফারেন্স আছে, এটা কি শরীয়তের দৃষ্টিকোণ থেকে আদৌ কতটুকু এটা সমর্থনযোগ্য তা আলেম ওলামারা আপনারা ভালো বলতে পারবেন, তবে মানে সেহরির যে গুরুত্বটা, সেহরি খেতে হবে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ মোতাবেক শেষ রাতে,
শেষ অংশ মোতাবেক খেতে হবে,
শেষ অংশে। আর এই সেহরি পার্টিটা মূলত তারা যারা সেহরি পার্টি করে বা বিভিন্ন রেস্টুরেন্টে তারা যে সেহরির যে প্রোগ্রামটা দেয়, এটা তারা তারাবির পর পরে দেখা যায় একটা থেকে তিনটা পর্যন্ত দেয়। অনেকে একটা সেহরি খেয়ে আয়েশা যে একটা ঘুম দেয়, এরপরে আর ফজরের খবর থাকে না। তো আদৌ সেটা কতটুকু সেহরি আমি এটা মানে শরীয়তের দৃষ্টিকোণে এটাকে কি হিসাবে ইউজ করা যাবে জানি না, তবে মেডিকেল দৃষ্টিকোণ থেকে
খেজুর হলো সর্বোত্তম সাহারি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইরশাদ ফরমান। তো আমরা চেষ্টা করব যে যখন আমরা সাহারি খাবো, যেহেতু আমরা বাঙালি, ভাত খেতে হবে, আমরা ভাত খেয়ে থাকি, অনেক সময় দেখা যায় ডায়াবেটিস রোগী যারা তাদেরকে রুটি খাওয়ার জন্য বলা হয়, তারাও সাহারির সময় ভাত খেয়ে থাকেন। ভাত না খেলে রোজা রাখতে আমরা কেমন যেন আনিজি ফিল করি এবং রাখতে পারি না। আর আমি পরামর্শ দিব এই সময় আমরা খেজুরও আমরা সাথে রাখি, সুন্নতের নিয়তে আমরা দুই একটা খেজুরও খেয়ে নিই
অবশ্যই,
তাহলে দেখা যাবে খেজুরের যে সাইন্টিফিক যে কথাগুলো ব্যাখ্যাগুলো রয়েছে, সুবহানাল্লাহ বিহামদি,
হাই ক্যালোরি আছে খুব আমাদের শরীরে, যে ক্যালোরি যে মানে গুরুত্বপূর্ণ
এটাও রয়েছে,
হাই ক্যালোরিটা আমরা খেজুর থেকে পাই।
হ্যাঁ, পাশাপাশি বলা হচ্ছে যে একটা দুইটা খেজুর যত তাড়াতাড়ি শরীরে শক্তি যোগায়, এটা অন্যান্য খাবার
এটা ডাইজেশন অ্যাবজর্পশনে দ্রুত হয় এবং এটা ব্লাডে দ্রুত গ্লুকোজ পাঠায়,
সুবহানাল্লাহ।
এটা খেজুর একটা স্পেশাল একটা গুণ,
সেজন্য
অন্য ফলের মধ্যে সাধারণত জিনিসটা পাওয়া যায় না,
পরামর্শ দিতে পারি তাইলে?
হ্যাঁ অবশ্যই, সুন্নতের উপর আমল হবে, নিজের শরীর এবং সমর্থ
এটাও হবে। আর মোজামুল ওসাতের মধ্যে এসেছে যে সাহারি দেরি করা এবং নামাজে কিয়ামে হাতের উপর হাত রাখা, ইফতারিতে তাড়াতাড়ি করা, তিনটি জিনিসকে আল্লাহ তাআলা পছন্দ করেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরমান। তো এ থেকে দেখা যায় সাহারি আমরা দেরি করে খাবো, তো দেরি করে খেলাম তো ঠিক আছে, কিন্তু দেরি করে খাওয়ার পরে আমাদের খাদ্যাভ্যাস রয়েছে, আমরা দেরি করে খেলাম, এরপরে হয়তো নামাজ পড়ি আমরা,
জি,
তো নামাজের পরপরই নামাজ পড়তে হয়তো সাহারির ওয়াক্ত শেষ হলো 3:30 বাজে, ফর এক্সাম্পল 3:30 বাজে সাহারির ওয়াক্ত শেষ হলো, সাথে আজান হয়ে গেল, আজানের 5-10 মিনিট 15 মিনিট পরেই জামাত শুরু হয়ে যায়, ম্যাক্সিমাম আমাদের 20 মিনিট সময় লাগে সাহারি থেকে নামাজ পর্যন্ত, 20 মিনিট আধা ঘন্টার মধ্যে আমরা শুয়ে যাই, আবার এসেই ঘুমিয়ে যাই। মেডিকেল টার্মে আমি আপনাদের জিজ্ঞাসা করব যে সাহারি খাওয়ার পরে আমাদের এই বিশ্রাম নেওয়াটা কতক্ষণের মধ্যে হওয়া উচিত, কখনো বিশ্রাম নিব, চিকিৎসা বিজ্ঞান কি বলে সম্পর্কে?
চমৎকার, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব প্রয়োজনীয় একটা প্রশ্ন,
তাদের জন্য অনেক ফলপ্রসূ এই জিনিসটা
ইনশাআল্লাহ। আমি চেষ্টা করব আপনাকে এই বিষয়ে একটু ডিটেলস এবং আমাদের মাদানী চ্যানেল সম্বন্ধিত দর্শকবৃন্দের উদ্দেশ্যে এই বিষয়ে একটু আলোচনা করতে চাই। তাহলে যে আমরা সাধারণত ইভেন আমরা নিজের আমার পরিবারের মধ্যে দেখা যায় যে আমরা সেরি খাওয়ার পরে শরীরে একটু তন্দ্রাচ্ছন্ন ভাব চলে আসে,
শরীরে সাধারণভাবে চলে আসে,
আবার এটারও একটা কারণ আছে, কারণ হচ্ছে গিয়ে যখন আমরা খাবারটা গ্রহণ করি তখন আমাদের স্টোমাকের সার্কুলেশনটা বেড়ে যায়, তখন শরীরের অন্যান্য আশেপাশে ব্রেন সহ অন্যান্য আশেপাশে সার্কুলেশন কমে যায়, ফলে তারা একটু নিস্তেজ হয়ে আসে, তার কারণে একটু তন্দ্রা তন্দ্রা ভাব আসে, মূলত তখন অ্যাক্টিভিটি স্টোমাকের মধ্যে বেশি হয়ে যায়। তো এখন এই সমস্যাটা মেডিকেল সায়েন্স বলছে যে আপনি খাবার গ্রহণ করার সাথে সাথে রেস্টে যাবেন না, আপনি খাবার গ্রহণ করার সাথে সাথে রেস্টে যাবেন না, খাবার গ্রহণ করার পর আপনি কি করবেন, মিনিমাম 1-1.5 ঘন্টা, সর্বনিম্ন 1-1.5 ঘন্টা আপনি ধৈর্য ধরেন, আপনি হাঁটাহাঁটি করেন, এখন অথবা আপনি হাঁটাহাঁটি করেন বা কিছু কায়িক পরিশ্রম করেন,
এটা মেডিকেল টার্ম বলছে,
মেডিকেল সায়েন্স বলছে এই কথাটা। আপনি কাজটা করার পরে কি হবে, পেটের খাবারটা আপনার কিছুটা হজম হয়ে আসবে,
হজম হয়ে যাবে,
হজম হয়ে আসার পরে এই খাবারগুলো আপনার সার্কুলেশনে পৌঁছাবে, আদারওয়াইজ আপনি যদি শুয়ে যান, শুয়ে গেলে যে সমস্যাটা হয়,
কি সমস্যা হবে,
সমস্যাটা হয় কি আপনার, আমাদের পেটে পেট ভর্তি খাবার, আমি শুয়ে গেছি অর্থাৎ আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে গেছে, তখন আমার রেসপিরেশন আর পালসার হার্টবিট এই কয়েকটা বিষয় চলছে, মানে ভাইটাল অর্গান গুলা জাস্ট অ্যাক্টিভ আছে, আমার বডির সেরকম ফিজিক্যাল অ্যাক্টিভিটি নাই, আমার পেটে যে খাবারটা আছে এই খাবারটা খুব একটা ইউজ হচ্ছে না, নির্দিষ্ট সময় যদি খাবারটা ইউজ না করি খাবারগুলো তখন আপনার আমার শরীরে যেই এনার্জির জন্য বা যে ক্যালোরিগুলো গ্রহণ করার জন্য আমি খাবারটাকে নিচ্ছি শরীরে, আমি সেই কাজে আর ব্যবহার করতে পারছি না, দেখা যায় এখানে অধিকাংশ খাবার আমার পরবর্তীতে আর কোনো শরীরে কোনো কাজে আসতেছে না, এবং আমি ইফতারের আগে আগে সময় আমি দুর্বল হয়ে যাই,
পেট খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা,
পেট খারাপ হওয়ার সম্ভাবনা, হ্যাঁ এই বিভিন্ন রকমের সমস্যা থাকে, অর্থাৎ আমি পেটের খাবারটাকে পুরোপুরি হজম করতে পারছি
না, তো
পুরোপুরি হজম করতে হজম করে নিতে পারছি,
এখান থেকে আপনার পেট ফোলা, পেট ফাঁপা দেয়া
হতে পারে, অনেক সমস্যা হতে পারে,
জি পেটের সমস্যা,
জি এখন আপনার এই যে অনেকগুলো রোগ আছে যেমন গ্যাস্ট্রিক রিফ্লেক্স ডিজিজ বলা, তারপর ব্যারাটিস ডিজিজ, এই রোগগুলোর ক্ষেত্রে এখন বর্তমান আপনার ডক্টররা যে পরামর্শটা দিচ্ছেন আমাদের সিনিয়র স্যাররা, আমরা দেখি যে আপনি খাবারের 1 ঘন্টা আগে পানি খাবেন না, খাবারের 1.5 ঘন্টা পরে বা মিনিমাম 1 ঘন্টা পরে পানি খাবেন,
কিন্তু এখন তো মুশকিল,
হ্যাঁ
আমি সাহারি পরে তো টাইমই থাকে না 1 ঘন্টা,
আমি নির্দিষ্ট রোগের ক্ষেত্রে বলছি আর কি, ওই ভ্যারাইটিস ইভিগেস রোগের ক্ষেত্রে সেই সময় আপনি খাবেন তখন আপনাকে এজাজত দেওয়া আছে। এখন এই কথাটা আমি কেন বললাম, অর্থাৎ আপনি খাবার মিনিমাম 1.5 ঘন্টা পর্যন্ত আপনি অপেক্ষা করবেন, কোনো রেস্ট বা কোনো কিছু যাবেন না, এখন আপনি সেই সময়টা আপনি কি করবেন, ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা ধরনের কিছু করবেন, অ্যাক্টিভিটি
আপনি তো মেডিকেল সায়েন্সে বলে দিলেন ফিজিক্যাল,
জি আমি আপনাকে বিষয়টা একটু সহজ করে দিচ্ছি আমি, হ্যাঁ এখন আমি তো আর যখন রমজান মাস আমি সেরি খেলাম, সেরি খাওয়ার পর আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমি কি করতে পারি, দেখুন আমার রমজানের পরপরই আমি সেরি খাওয়ার পরে আমার ফজরের ওয়াক্ত বা অনেক সময় তাহাজ্জুদের সময়টা শুরু হচ্ছে, আমি তাহাজ্জুদটা পড়লাম তারপরে ফজরের নামাজটা পড়লাম, ফজরের নামাজের পরে দেখা গেল আমার এই সময়টাতে আমার 30-40 মিনিট লেগে গেছে, তা আমি 30 এরপরে কিছুক্ষণ আমি যদি একটু ইবাদত করি,
একটু তেলাওয়াত করি,
একটু আমার
তেলাওয়াত করলেও তো আমার,
জি আমার
এগুলো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস হচ্ছে,
হ্যাঁ তারপর হচ্ছে এরপর আমি একটু এশরাকের জন্য চেষ্টার জন্য যদি অপেক্ষা করি,
সূর্যোদয়
যদি করলাম মোটামুটি 1-1.5 ঘন্টা আমি খাবারের পরে আমি যদি 1-1.5 ঘন্টা একটু নিজেকে একটু সেলফ কন্ট্রোল করি, রমজান তো আমাকে আত্মশুদ্ধি শিক্ষা দেয়, আত্মশুদ্ধি অর্জনের জন্য যদি আমি পরিশ্রমটা একটু করি, একটু ত্যাগটা করি, তা আমার মনে হয় আমার শরীর যথাযথ ব্যবহার হবে এবং এই খাবার থেকে সর্বোচ্চ আউটপুট আমি নিতে পারবো, এবং সারাটা দিন আমি খুব ভালো থাকবো,
ভালো থাকবো, শারীরিক বা সুস্থ থাকবো। আমরা মনে করি কি, দর্শক শ্রোতার সাথে হয়তো আমার কথার সাথে এক হবে, আমরা মনে করি যে খাবার খেয়ে ঘুমাবো, খাবারটা অনেকক্ষণ ধরে হজম হবে আস্তে আস্তে করে, আর সকালবেলা যদি পেট খালি হয়ে যায় তাহলে আমি সারাদিন কিভাবে থাকবো? এই মেনটেনটি আমাদের ভিতরে থাকে, কিন্তু দেখা যায়
এটা একটা ভুল কনসেপ্ট
যে দেখা যায় খাবার খেয়ে আমরা শুয়ে গেলাম, শোয়ার পরেই পেটে এখন গন্ডগোল শুরু হয়ে গেল। অনেকে দেখা যায় আপনার
এই খাবারটা হজম হচ্ছে না, ওইভাবে দেখা যায় অনেক সময় দেখা যায় যে খাবারটাই খেয়েছেন আনডাইজেস্টেড ফুড আপনার স্টোর
গ্যাস্ট্রিক ঔষধ গুলো খাচ্ছে, তারপরও গ্যাস কমছে না, বলে ডাক্তার সাহেব গ্যাস্ট্রিক ঔষধ খাচ্ছি তারপর গ্যাস কমছে না। ভাই গ্যাস কমবে কোত্থেকে? আপনি তো খাবার খেয়ে ঘুমিয়ে পড়লেন, খাবার হজম হয়নি। তো এই জন্য মেডিকেল সায়েন্স যেভাবে বলছে দর্শক, যে আপনি খাবার খাওয়ার পরে কিছুক্ষণ সময় আপনাকে অ্যাক্টিভিটিস দেখাতে হবে। এই অ্যাক্টিভিটিসটা কিভাবে দেখাবেন? এজন্য আপনি ফজরের নামাজ আদায় করুন, এরপরে তিলাওয়াত করুন, একটু অপেক্ষা করুন সূর্য উদয় হোক, সূর্য উদয়ের পরে আপনি 20 মিনিট অপেক্ষা করুন, 20 মিনিট পরে ইশরাকের নামাজ আদায় করুন দুরাকাত, এরপরে তাশহুদের নামাজ আদায় করুন দুরাকাত, আদায় করার পরে আপনি এরপরে আরাম করুন, বিশ্রাম করুন। যদি বিশ্রামের সময় না থাকে যে না এখন অফিসে যেতে হবে, যদি রমজানের সময় অনেকের অফিস একটু আর্লি শুরু হয়ে যায়, সকালে শুরু হয়ে যায়, যেহেতু 2 ঘন্টা মাইনাস হয়ে যায় সকলের অফিসে, 2 ঘন্টা মাইনাস থাকে
না এই রমজানে। এক্ষেত্রে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমি দেখছি যে রমজানে মানে অফিস গুলো একটু সহজ করে
সকলের জন্য
দেরি করে অফিস গুলো শুরু হয়, আপনি বিশ্রাম
করে হয় অথবা সকাল মানে শীতকালে একটু
আপনি আপাতত চমৎকার সুযোগ পাচ্ছেন,
সুযোগ পাচ্ছেন। তো এভাবে আমরা আমাদের কাজটাকে যদি মেনটেন করে নেই তাহলে ইনশাআল্লাহ তাআলা আমরা সাহারিকে সঠিক এভাবে ব্যবহার করছি।
এখানে একটা বিষয় লক্ষণীয়, এই যে সাহারি মূলত রমজান তো আসলে হচ্ছে আমাদের ইবাদতের মৌসুম,
জি,
তারপর হচ্ছে আমাদেরকে আত্মশুদ্ধি শিক্ষা দেওয়ার মৌসুম,
অবশ্যই
মানে পারস্পরিক আমরা মানে এই বিষয়গুলো যদি একটু খেয়াল করি দেখা যাবে বাকি 11টা মাস আমরা ভালো থাকবো,
ভালো থাকবো।
একমাত্র সেহরিকে যদি আমি ঠিকমতো মেনটেন করতে পারি, সেহরি খাওয়ার রুলস গুলো যদি আমি ঠিকমতো ফলো করতে পারি,
জি,
তাহলে দেখা যাবে এতে আমাদের ফিজিক্যাল আমি আপনার উপকারিতা পাচ্ছি, অ্যাডভান্টেজ পাচ্ছি। আপনার এই প্র্যাকটিসটা দিয়ে বাকি 11 মাস আমি কিন্তু অটোমেটিক দেখেন খাওয়ার পরে আমার শুতে তখন ইচ্ছা করবে না। হ্যাঁ, আমি তো সব মানে আপনার যদি জাস্ট রমজানের পরে রমজানের জন্য স্পেশালি আমি মানে এই খাবারের সিস্টেমটা এটা তা না, যে আপনার খাবার গ্রহণের পরেই আপনি এই পদ্ধতিটা মানবেন।
যাদের স্থূলতা বেড়ে যায়, পেট বেড়ে যায়, মেদ বেড়ে যায়, তারা কিন্তু এই কাজটা করবে। যে ভাই জিজ্ঞেস করা হয় যে ভাই আপনি খাবার খেয়ে কি হাঁটেন না ঘুমিয়ে পড়েন, ভাই খাবার খেয়ে তো আমি রেস্টে যাই,
রেস্টে চলে যাই,
তো স্থূলতা বাড়বে,
জি জি স্বাভাবিক।
যাই হোক, আমাদের সময় ডক্টর সব অনেকটা মানে কম রয়েছে, আমরা ডাইরেক্টলি অন্য একটা প্রশ্ন চলে যাব, সেটা হচ্ছে ডায়াবেটিস রোগী এদের জন্য সাহারি কিভাবে হবে? বিভিন্ন রোগ সম্পর্কে, যেমন যারা গ্যাস্ট্রিক রোগে ভুগছে, আলসার রোগে ভুগছে, কোলেস্ট্রলে ভুগছে, কেউ রক্ত উচ্চ রক্তচাপে ভুগছে, তো তাদের খাদ্য তালিকা কি হতে পারে সাহারির সময়?
এক্ষেত্রে
সম্পর্কে কিছু
ঠান্ডা চমৎকার প্রশ্ন, জি। এক্ষেত্রে আমি সবচেয়ে মানে যে কথাটা বলবো ডায়াবেটিস রোগীদের জন্য, প্রথম কথা হচ্ছে ডায়াবেটিস রোগীদেরকে অবশ্যই সাহারি খাইতে হবে, বাধ্যতামূলক। আসলে হাদিসে যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে, কড়াভাবে নির্দেশ দেওয়া হয়েছে, আপনাদেরকে মেডিকেল সায়েন্সও ঠিক সেভাবে বলছে আপনাকে সেরি খাইতে হবে, আদারওয়াইজ আপনি হাইপোগ্লাইসেমিয়া হয়ে যাবে আপনার। ইফতার আগে আগে আপনি এমন একটা অবস্থা চলে গেছেন তখন আপনার জীবন বাঁচানো ফরজ হয়ে গেছে, রোজা বাঁচানোচ্ছে, এরকম একটা অবস্থা হয়ে যেতে পারে, তখন আপনি দুটো জিনিসই মাইনাস হয়ে গেল বা দুইটা জিনিস থেকে আপনি আপনার বঞ্চিত হয়ে গেলেন, এক। তারপর হচ্ছে আমাদের যারা অভিজ আছে বা অনেক মোটা স্থূল, তারপর হচ্ছে আপনার যাদের কোলেস্ট্রল বেশি, তারা অবশ্যই ফ্যাটি খাবার গুলা অ্যাভয়েড করবেন, ফ্যাটি খাবার গুলো অ্যাভয়েড করবেন। তারপর হচ্ছে ভাজা পোড়া গুলা অবশ্যই কম খেতে চেষ্টা করবেন, আর অবশ্যই সেহরিতে আপনার ডাইজেশন হয় সহজে, আপনার হজম হয় এই খাবার গুলা খাইতে হবে। এই খাবার গুলো কোনগুলো? আপনার যেগুলোতে আপনার আঁশ জাতীয় যে মানে ডাইটারি ফাইবার যেটা বলে শাকসবজি, সবুজ যতগুলো খাবার আছে
এগুলো খাবার,
প্রতিটা সবুজ খাবারে আপনার আঁশ থাকে। আর আপনি সেহরিতে অবশ্যই চেষ্টা করবেন একটা সবুজ খাবার রাখতে।
আমি রাসূলুল্লাহ একটা পরামর্শ দিয়েছেন, আমি শেয়ার করে দিই দর্শকদেরকে, যে যাদের অনুষ্ঠান দেখা যায় রোজা রাখলে গরমের সিজন, এখন রোজা বৈশাখ জ্যৈষ্ঠ মাসের রোজা অনেক কষ্টকর রোজা হয়তো, যদিও যারা রেখে নেয় তাদের জন্য কষ্টকর না, কিন্তু বলে মানে ভয় পেয়ে যায় এই বৈশাখ মাসের রোজা এত ঘন্টা, মানে একটা আগে বাগিয়ে আতঙ্ক মধ্যে পড়ে যায়। তো আমির দামত বরকাতুল্লাহ আলী বলেছেন যে সাহারির সময় যদি আমরা কলা খেয়ে নেই, একটা অথবা দুইটা কলা খেয়ে নেই, তাহলে এই কলাটা আমাকে সারাদিন ভরে পানির পিপাসা এগুলো নিবারণ করবে, অর্থাৎ পিপাসা কম লাগবে। তো আমি পরামর্শ দিব ডক্টর সাহেব আপনার মাধ্যমে, যে যারা দর্শক দেখতে পাচ্ছেন সাহারির সময়, এর আগে আমরা খেজুর খাওয়ার জন্য বলেছি, এখন কলা খাওয়ার জন্য বলবো,
এখানে চমৎকার আপনি তথ্যটা দিয়েছেন, আমি আপনার সাথে একটু এখানে যুক্ত হতে চাই। যেমন হচ্ছে আপনি কলা খাওয়ার পরামর্শ দিয়েছেন, কলাতে আমি একটা এপিসোডে বলেছিলাম মাদানি চ্যানেল যে আমরা হাইপার টেনশন কন্ট্রোল করার জন্য কলা অত্যন্ত জরুরি রমজানে। আপনি যদি একটা কলা খান, কলাতে অনেক বেশি পরিমাণে পটাশিয়াম থাকে, শরীরে অতিরিক্ত আপনি সোডিয়াম নিচ্ছেন না। হ্যাঁ, রমজানে যখন অতিরিক্ত সোডিয়াম নিচ্ছেন না, তখন অটোমেটিক আপনার সোডিয়াম ক্লোরাইড ব্যালেন্সের মাধ্যমে আপনার পটাশিয়ামটা ব্লাড প্রেশার কন্ট্রোল করতে চেষ্টা করবে, আপনার সহযোগিতা করছে। তো আমির আহলে সুন্নাত আলিয়া যে কলা খাওয়ার পরামর্শ দিয়েছেন, উনি অত্যন্ত চমৎকার একটা পরামর্শ দিয়েছেন। আর খেজুরের যে কথাটা বললেন, আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী, সুন্নাত মুবারক অনুযায়ী, বা আমাদের দেখা যায় যারা আমরা ইসলাম নিজেদের মনের মধ্যে লালন করি, পালন করি, আমরা সবসময় একটা খেজুরের প্রতি আমাদের একটা অন্যরকম একটা মায়া থাকে, আকর্ষণ থাকে। তো খেজুর হচ্ছে ডাইটারি ফাইবার্স এর সবচেয়ে উত্তম একটা উদাহরণ, মানে আর জাতীয় খাবারের সবচেয়ে উত্তম যদি কোনো এক্সাম্পল আপনি চান, আমি বলবো আপনার খেজুর। এটা কিন্তু সবুজ ছাড়া, এটা সবুজ ফল না, কিন্তু এটা এইটা হচ্ছে একটা ভালো একটা ডাইটারি, ভালো একটা আর জাতীয় খাবার। তো মানে এই দুটো ফলই আমার কিন্তু শরীরে খুব ভালো ইফেক্টিভ একটা ভূমিকা রাখছে আমার সুস্থতার জন্য।
তাহলে আমরা পরামর্শ দিতে পারি দর্শকদেরকে, আমরা সাহারিতে ভাজা পোড়া এবং অতিরিক্ত গোশত খাওয়া, এগুলো ফ্যাট জাতীয় খাবার খাবো না,
পর্যাপ্ত পানি অবশ্যই খাই,
পর্যাপ্ত পানি তো খাবোই আমরা, এগুলো তো খাবোই, পাশাপাশি কলাও খাবো এবং খেজুর খাওয়ার চেষ্টা করবো সুন্নতের নিয়ত ইনশাআল্লাহ তাআলা, এর মাধ্যমে অনেক ফজিলত হবে। এবং ডায়াবেটিস রোগী যাদেরকে বলা হলো যে তারাও খাবার অবশ্যই খাবেন, এবং তাদের যে নিয়মতান্ত্রিক খাবার রয়েছে, নিয়মতান্ত্রিক খাবার খাবো। আর এরকমের নয় যে এখন রোজা রাখছি, অনেকক্ষণ ধরে না খেয়ে থাকবো, এখন একটু বেশি করে খেয়ে নিই, এরকম নয়। আপনি আপনার পর্যাপ্ত যে ডক্টর যে চার্ট দিয়েছেন, খাদ্য তালিকা দিয়েছেন, ওই খাদ্য তালিকা মোতাবেক খাবার খাবেন। অন্যান্য যে পরামর্শটা আমাদেরকে ডক্টর সাহেব দিয়েছেন মেডিকেল সায়েন্স মোতাবেক, যে খাবার খাওয়ার পরপরই আমরা ঘুমিয়ে যাব না, অবশ্যই কায়িক পরিশ্রম করব, সেজন্য আমি আপনাদেরকে যে পরামর্শগুলো দিলাম এই পরামর্শের উপর আমরা অবশ্যই আমল করব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। দর্শক শ্রোতা, আজকের অনুষ্ঠানের শেষের দিকে আমরা, আগামী অনুষ্ঠানে আমরা ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে ইফতারের কি খাবার হতে পারে, ইফতারি আমরা কি দিয়ে করব, ডায়াবেটিস রোগীর ইফতারি কি দিয়ে করবে, কোলেস্ট্রল রোগীর ইফতারি কি দিয়ে করবে, এমনই ভাবে আমরা যারা রয়েছি বেশি ঠান্ডা খেলে আমাদের কি সমস্যা হতে পারে, বেশি শরবত খেলে আমাদের কি অসুবিধা হতে পারে, অথবা আমরা কি পরিমাণ ইফতারি আমরা খেতে পারি এবং কি কি জিনিস দিয়ে ইফতারি করতে পারি, সার্বিক ব্যাপারগুলো আমরা ইনশাআল্লাহ তাআলা মেডিকেল সায়েন্স কি বলে এবং আমাদের ইসলামী শরিয়া কি বলে, এই সকল জিনিসগুলো আমরা জানার চেষ্টা করবো আগামী অনুষ্ঠানে। আমাদের সাথেই থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।